ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে সব শ্রোতাকে স্বাগত জানাচ্ছি। আহসানুল হক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়াশিংটনে এখন দুপুর ১২টা, বাংলাদেশে রাত ১০টা, ভারতে রাত ৩:৩০। আজকের অনুষ্ঠানে বিশেষ বিশেষ খবরের মধ্যে থাকছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ঢাকার অদূরের সাভারের আশুলিয়ার একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ৪ জন সদস্য আত্মসমর্পণ করেছেন।
জহুরুল আলম,
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রধান, বলেন সীমান্তে চোরাচালান এবং মানব পাচারের মতো অপরাধ শক্ত হাতে প্রতিরোধ করা সম্ভব।
কলকাতা থেকে গৌতম গুপ্ত,
সংঘর্ষের নাম করে তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করছে নাগরিকদের, মণিপুর রাজ্যে এমন ৯৫টি মৃত্যুর অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
সেলিম হোসেন স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। এক বছর আগে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার সময় যারা প্রাণ দিয়েছিল রোষের শিকার হয়ে, সেই ২৫০ জন নিহত টার্কিশদের স্মরণে একটি স্মৃতিসৌধ উদ্বোধন করেছেন ঘটনার বর্ষপূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ানের প্রাসাদের উল্টো দিকে নির্মিত ওই স্মৃতিসৌধে তুরস্কের জাতীয় প্রতীক চাঁদ তারা রাখা হয়েছে। রবিবার ওই স্মৃতিসৌধ উদ্বোধনের সময় হাজার হাজার মানুষ একত্রিত হয়েছিলেন। ওই সময় দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, স্মরণ রাখবেন যেসব বিশ্বাসঘাতক আমার দেশ, জাতি, স্বাধীনতা এবং ভবিষ্যতের বিরুদ্ধে অস্ত্র তাক করেছিল, তারা আর কখনোই দিনের আলো দেখতে পারবে না। তিনি বলেন, যারা অভ্যুত্থান করেছিল তারা জেলখানায় প্রতিদিনই ধুকে ধুকে মরবে। দুই দিনের স্মরণ অনুষ্ঠানের মূল পর্ব অনুষ্ঠিত হয় শনিবার ১৫ জুলাই ইস্তাম্বুলের শহীদ স্মৃতি ব্রিজে। ওই ব্রিজটি ব্যর্থ অভ্যুত্থানের সময়কার অনেক ঘটনার সাক্ষী। ওখানে অভ্যুত্থানের বিরোধিতাকারীদের ৩৬ জনকে হত্যা করা হয়েছিল। ২০১৬ সালের ১৫ জুলাই রাতে ওই অভ্যুত্থানে ২৫০ জন নিহত হয়েছিল, আহত হয়েছিল ২০০০-এরও বেশি। আবারও গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছেন, তার জ্যেষ্ঠ পুত্রের রাশিয়ার আইনজীবীর সঙ্গে বৈঠক সম্পর্কিত যে খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন পত্রিকায় তা সঠিক নয়। নিউ জার্সির গলফ রিসোর্ট থেকে টুইটার বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ট্রাম্প জুনিয়রের পক্ষ সমর্থন আমি করছি। টুইটারে তিনি লেখেন, হিলারি ক্লিনটন অবৈধভাবে ৩৩,০০০ ইমেইল ডিলিট করলে কিছু হয় না, আর আমার ছেলে ডন ফেক নিউজ মিডিয়ার শিকার হয়। অনুপ্রবেশের অভিযোগে এক আমেরিকান নাগরিকের ১০ বছরের কারাদণ্ড দিয়েছে ইরানি এক আদালত। ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন মাসেনি এজেই বলেছেন, ইরানি গোয়েন্দারা ওই আমেরিকানকে শনাক্ত ও গ্রেফতার করেছে এবং আদালত তাকে ১০ বছরের সাজা দিয়েছে। সাজাপ্রাপ্ত আমেরিকানের নাম প্রকাশ করা হয়নি। বলা হয়েছে তিনি যুক্তরাষ্ট্র এবং অন্য একটি দেশের দ্বৈত নাগরিক। ইরানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা এবং ফ্রান্সের আরও অনেক দ্বৈত নাগরিকের কারাদণ্ড দেওয়া হয়েছে গুপ্তচরবৃত্তি অথবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে। সেনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল বলেছেন, রিপাবলিকানদের সংশোধিত স্বাস্থ্যসেবা বিলের ভোটাভুটি তিনি বিলম্বিত করবেন। সেনেটর জন ম্যাককেনের চোখের একটি জরুরি চিকিৎসার কারণে তাকে অ্যারিজোনায় এক সপ্তাহ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা, সেই কারণেই ভোট বিলম্বিত করবার কথা বলেছেন মিচ ম্যাককনেল। কমেই চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। সর্বসাম্প্রতিক ওয়াশিংটন পোস্ট, এবিসি নিউজ জরিপের ফলাফলে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রহণযোগ্যতা ৪২% থেকে ৩৬% নেমে গেছে, আর অগ্রহণযোগ্যতা বেড়েছে ৪৫% থেকে ৫৮%। ওয়াশিংটন পোস্ট বলেছে, জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন তারা প্রেসিডেন্টের পারফরমেন্সে সন্তুষ্ট নন। ৪৮% অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেকের মতো জনসংখ্যা মনে করেন ট্রাম্প শাসনামলে বৈশ্বিক অবস্থানে যুক্তরাষ্ট্রের অবস্থান বেশ নিচে নেমে যাচ্ছে, আর ২৭% আমেরিকান মনে করছেন যুক্তরাষ্ট্রের অবস্থান শক্তপোক্ত হচ্ছে। ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা একটি বাড়ি থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির ৪ সদস্য আত্মসমর্পণ করেছে। ইতিমধ্যে ভারতের বর্ধমান জেলার বিস্ফোরণ ঘটনার অন্যতম আসামি সুহেল মাহফুজকে জিজ্ঞাসাবাদের জন্য একটি ভারতীয় দল ঢাকায় রয়েছে, জানাচ্ছেন আমির খসরু ঢাকা থেকে।
জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানী ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার একটি বাড়ি শনিবার দিবাগত রাত ১টা থেকে ঘেরাও করে রাখে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন বা র্যাব। রোববার বেলা 12টার পরে ওই বাড়ি থেকে চারজন সন্দেহবাদের 90 জেএমবি সদস্য আত্মসমর্পণ করেছে বলে র্যাব দাবি করেছে। এ সম্পর্কে র্যাব কর্মকর্তা মুফতি মাহমুদ খান বলেন, স্থানীয়রা বলছেন একতলা ওই বাড়ির আশেপাশের অন্যান্য বাড়িগুলোর বাসিন্দাদের গত রাতেই সরিয়ে নেওয়া হয়। স্থানীয়রা অভিযান চলাকালে গোলাগুলির শব্দ পেয়েছেন। র্যাব বলছে তাদের উদ্দেশ্য করে ওই বাড়ির ভেতর থেকে 3টি গ্রেনেড ছুড়ে মারা হয়। তারা জানান বাড়িটিতে এখন আর কেউ নেই, তবে অবিস্ফোরিত বিস্ফোরক থাকায় বাড়িটিকে ঘিরে রাখা হয়েছে। এদিকে গত 8 জুলাই আটককৃত 90 জেএমবির অন্যতম একজন গুরুত্বপূর্ণ নেতা সোহেল মাহফুজ, যিনি 2014 সালের ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান বিস্ফোরণেরও অন্যতম আসামি, তাকে জিজ্ঞাসাবাদ এবং এ সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের নিরাপত্তা কর্মকর্তাদের সাথে আলোচনার জন্য ভারতীয় একটি বিশেষ নিরাপত্তা প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। আমির কসু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় চরম সংকটে অসমের বিস্তীর্ণ এলাকা, সংকটে সীমান্তরক্ষী বাহিনী, জানাচ্ছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
গত কয়েকদিনের অসমের ভয়াবহ বন্যায় চরম সংকটে অসমের সীমান্তরক্ষী বাহিনী। অসমের 26টি জেলার 17 লাখ মানুষ বিপন্ন, মৃত্যু হয়েছে 5 জনের। এই ছবি অসমের ধুবরী জেলার ভারত বাংলাদেশ সীমান্তের এপারে পাটামারি এবং মহামায়ার চর এলাকা, ওপারে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা। এখন আর কোথায় এপার ওপার, ব্রহ্মপুত্রের জলে ভেসে গেছে কাঁটাতার, মিশে গেছে দুদেশের মানচিত্র। জলে ডুবে গেছে বিএসএফ এর সীমান্ত চৌকি, গলা জলে সীমান্ত আগলে রাখছেন জওয়ানরা। চরম অসহায়তার মধ্যেও ওরা কাজ করে যাচ্ছেন। ইতিমধ্যেই বন্যায় নিখোঁজ 174 নম্বর ব্যাটালিয়নের এক বিএসএফ কর্মীও, চৌকির চর বর্ডার আউটপোস্টে কর্মরত পূর্ণিয়ার বাসিন্দা বিপিন মিস্ত্রির কোনো খোঁজও মিলছে না। অন্যদিকে বন্যায় বিধ্বস্ত কাজিরাঙ্গা অভয়ারণ্যের প্রায় 90% এলাকা বানভাসী, বন্যায় জলের নিচে চলে গেছে 86,000 হেক্টর চাষের জমি। রাজ্যের 400টি ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বানভাসীরা। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর প্রধান কে শর্মা সীমান্ত হত্যা অনেক কমেছে বলে দাবি করেছেন। এ নিয়ে জানাচ্ছেন জহুরুল আলম, ঢাকা থেকে।
চট্টগ্রাম জেলার সাতকানিয়াতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির এক অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শর্মা বলেন, বিজিবি এবং বিএসএফ এর মধ্যে সুসম্পর্কের কারণে সীমান্তে নানা ধরনের অপরাধ কমিয়ে আনা সম্ভব হয়েছে। বাংলাদেশ এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক থাকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে তিনি বলেন, সম্পর্কের কারণে এখন বিভিন্ন সীমান্ত সমস্যার সমাধান সহজেই করা যাচ্ছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী প্রধান বলেন, সীমান্তে চোরাচালান এবং মানব পাচারের মতো অপরাধ শক্ত হাতে প্রতিরোধ করা সম্ভব। দুদেশের মধ্যে বিদ্যমান সীমান্ত হাটের কথা উল্লেখ করে শর্মা বলেন, এ ধরনের আরো কিছু হাট চালু করা হবে। সীমান্ত হাটের কারণে চোরাচালান অনেকাংশে কমবে বলে তিনি আশা প্রকাশ করেন। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
ভারতে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে মণিপুর রাজ্যে গত কয়েক বছরে 95টি ভুয়া সংঘর্ষের নামে ইচ্ছাকৃত হত্যার যে অভিযোগ রয়েছে বিভিন্ন বাহিনীর বিরুদ্ধে তার তদন্ত করে ডিসেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। গৌতম গুপ্ত জানাচ্ছেন কলকাতা থেকে।
কাশ্মীর এবং উত্তর পূর্ব ভারতের কয়েকটি রাজ্যে যেখানে বিচ্ছিন্নতাবাদের সঙ্গে লড়াই করছে ভারতীয় সেনা ও আধা সেনা বাহিনী, সেখানে বিশেষ আইনি রক্ষা কবচের সুযোগে সংঘর্ষের নাম করে তারা ইচ্ছাকৃতভাবে হত্যা করছে নাগরিকদের মণিপুর রাজ্যে এমন 95টি মৃত্যুর অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ডিসেম্বরের মধ্যেই তদন্ত শেষ করে রিপোর্ট দেবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। বাহিনী কিন্তু এই নির্দেশে অখুশি। তাদের যুক্তি, সশস্ত্র জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের সময় মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয়। সেখানে মৃত্যুর ঘটনা ঘটে গেলেও সেনাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের হলে সেনারা লড়াই চালাবে কেমন করে? কিন্তু শীর্ষ আদালতের কাছে এই যুক্তি যে গ্রহণযোগ্য হয়নি সেটা বোঝাই গেল। আদালতের সন্দেহ, নিহতরা সবাই জঙ্গিও নয়, হয়তো নেহাতই সাধারণ মানুষ। গৌতম গুপ্ত, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
চীনের জেলে বন্দী থাকা প্রখ্যাত মানবাধিকার নেতা সু ঝিয়াংকে মুক্তি দেওয়া হয়েছে। 4 বছর জেল খেটে শনিবার তিনি মুক্ত পেলেন। পশ্চিম তীরে এক ফিলিস্তিনি ইসরায়েলি নিরাপত্তারক্ষীদের ওপর গুলি ছুড়লে তাকে গুলি করে হত্যা করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলেছে সে সন্ত্রাসী ছিল। সেনেগালের ডাকারের একটি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে আসা মানুষের দুই দলের মধ্যে সংঘর্ষের সময় ভিড়ে পদদলিত হয়ে 8 জন মারা গেছে এবং অসংখ্য আহত হয়েছে। স্থানীয় মিডিয়ার রিপোর্টে বলা হয়েছে, সংঘর্ষের সময় পুলিশ টিয়ার গ্যাস ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। উইম্বলডন টেনিসে পুরুষ বিভাগে সুইস টেনিস তারকা রজার ফেদারার 8ম বারের ন্যায় চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি 6-3, 6-1, 6-4 সেটে হারিয়েছেন ক্রোয়েশিয়ান মার্টিন সিলিসকে। 2012 সালের পর অল ইংল্যান্ড ক্লাবে এটি ফেদারারের প্রথম টাইটেল, এখন তার দখলে রয়েছে 19টি গ্র্যান্ড স্ল্যাম টাইটেল। এবছর জিতেছেন উইম্বলডন এবং অস্ট্রেলিয়া ওপেন। এই ছিল বিশ্ব সংবাদের খবরগুলো আজ।
শ্রোতারা, ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন স্টুডিও থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টসে।
তুরস্ক গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান অভ্যুত্থানের সাথে জড়িতদের চরম শাস্তির প্রত্যয় ব্যক্ত করেছেন। অভ্যুত্থানের বার্ষিকী নিয়ে ইজাবেলা কোকুলির প্রতিবেদন থেকে পড়ছেন শাহাদাত হোসেন সবুজ। যান্ত্রিক গোলযোগের কারণে আমরা এই মুহূর্তে এই প্রতিবেদনটি শোনাতে পারছি না, আশা করছি কিছুক্ষণের মধ্যেই আমরা সেটি শোনাতে পারব।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান বলেছেন, গত বছরের ব্যর্থ অভ্যুত্থানের পেছনে যারা ছিল তারা বিশ্বাসঘাতক, তাদের শিরোচ্ছেদ করা উচিত। তিনি বলেন, অভ্যুত্থানের পর যে জরুরি অবস্থা জারি করা হয়েছিল তা নিয়ে দেশটির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা পরিষদ সোমবার আলোচনা করতে যাচ্ছে। প্রেসিডেন্ট রেজেপ তাইপ এরদোয়ান বলছিলেন, এই বিষয়ে আমরা বৈঠক করব, জরুরি অবস্থার সময় বাড়ানোর জন্য সরকারের প্রতি বিশেষ প্রস্তাব রাখব। 15 জুলাই ব্যর্থ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে গত রোববার সকালে তুরস্কের পার্লামেন্ট ভবনের সামনে বক্তব্য রাখছিলেন। সেখানে তিনি বলেন, মৃত্যুদণ্ড পুনর্বহালের জন্য সংসদে পাশ হওয়া যে কোনো আইনের অনুমোদন তিনি দেবেন।
Ve Hans ne der? George ne der? Ben şahsen buna bakmam.
এরদোয়ান বলছিলেন, যখন পার্লামেন্টের মধ্য দিয়ে মৃত্যুদণ্ড অনুমোদিত হয়ে আসে আমি কোনো রকম দ্বিধা ছাড়াই তাতে স্বাক্ষর করব, কারণ 2050 জন শহীদের দুঃখ, জাতির তীব্র শোক, 2193 জন আহত মানুষের যন্ত্রণা মিশে রয়েছে। সুতরাং এখানে হ্যানসন বা জর্জ কি বলবে তা আমি বিবেচনায় আনব না। রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে এরদোয়ান একটি শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেছেন। তুরস্কের সরকার প্রায় 7,400 সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করার মধ্য দিয়ে অভ্যুত্থান বার্ষিকী পালন করেছে। এর আগে এরদোয়ান অভ্যুত্থানের সমর্থক হিসেবে অন্তত 1 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত ও 50,000 মানুষকে গ্রেপ্তার করেছিলেন। এরদোয়ান ওই অভ্যুত্থানের নেপথ্যে নেতৃত্ব দেবার জন্য ফতিউল্লাহ গুলেনকে দায়ী করেন, যিনি প্রায় 2 দশক ধরে যুক্তরাষ্ট্রে নির্বাসিত জীবনযাপন করছেন। অবশ্য গুলেন অভ্যুত্থানে জড়িত থাকার কথা অস্বীকার করে আসছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর গত শুক্রবার এক বিবৃতিতে ভিন্ন মতাদর্শ ও রাজনৈতিক বিশ্বাসী যারা গণতান্ত্রিক সমাজের অধিকার ও স্বাধীনতা রক্ষায় রাজপথে নেমেছিলেন সেই তুরস্কের জনগণের প্রশংসা করেছে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গেল সপ্তাহে কাতার সংকট পরিস্থিতির নিরসন কল্পে কূটনৈতিক সফরে গিয়েছিলেন কাতারে সৌদি আরবে, কথা বলেছেন সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে, কিন্তু তেমন কোনো সাফল্য অর্জিত হয়নি ওই সংকট প্রশমনের লক্ষ্যে। কাতারের আমিরের সাথে চূড়ান্ত দফার বৈঠকের পর টিলারসন বিষয়টি নিয়ে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব দিতে সম্মত হননি। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আত্থানির ভাই শেখ মোহাম্মদ বিন হামাদ আত্থানি টিলারসনকে বিদায় জানানোর সময় মন্তব্য করেন, আবার দেখা হবে, কথা হবে শ্রেয়তর পটভূমিতে। ইতোমধ্যে কুয়েত এই সংকট উত্তরণে মধ্যস্থতার ভূমিকায় কাজ করে চলেছে। বিষয়টি নিয়ে আমরা কথা বলেছি কিছুদিন আগেও কুয়েত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় নিয়োজিত এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের সাভানা স্টেট ইউনিভার্সিটির সাংবাদিকতা এবং ম্যাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক এবং চেয়ারপারসন ডক্টর সিরাজুল ভুঁইয়ার সাথে। ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সাথে কথা বলেছেন সরকার কবিরউদ্দিন।
ডক্টর সিরাজুল ভুঁইয়ান, আমরা জানি যে আপনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন, তার আগে বাংলাদেশে সাংবাদিকতা করতেন, কিছুদিন আগে আপনি কুয়েতে ছিলেন, সম্প্রতি কুয়েত থেকে ফিরে এসেছেন, কুয়েত ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন, কুয়েত টাইমসে কাজ করেছেন, সাংবাদিকতার সঙ্গে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট আগেও ছিলেন, এখনও রয়েছেন। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে কুয়েতের সর্বসাম্প্রতিক যে অবস্থান কাতারের ব্যাপারে সেটা নিয়ে, এবং আমরা জানি যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই সবেই গত সপ্তাহে কাতার এবং সৌদি আরব সফর করে কাতার সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে ফিরে এসেছেন, এবং ফেরার সময় তিনি বলেছেন যে কিছু স্টিকিং পয়েন্ট, জটিল কিছু সমস্যা রয়ে গিয়েছে যেগুলো সঙ্গে আমরা সবাই মোটামুটিভাবে পরিচিত, এবং এই সমস্যার জড় অনেক অনেক বছর আগে থেকে রয়েছে যেটাকে সামলানো যাচ্ছে না এখনো পর্যন্ত। তো এ সম্পর্কে আপনি বলবেন যে কুয়েত যে মধ্যস্থতা করছে এই কাতারের ব্যাপারে, কাতারের সঙ্গে সৌদি আরব, মিশর, বাহরেন এবং সংযুক্ত আরব আমিরাতের যে সংঘাত চলছে, বিরোধ চলছে, সে সম্পর্কে।
অনেক ধন্যবাদ। আমি কুয়েতে যখন ছিলাম আমি অবজার্ভ করেছি যে কাতার, কুয়েত হিজ হাইনেস আমির একটা শান্তিপ্রিয় রোল প্লে করতে চাচ্ছে। এটা বিভিন্ন কারণ আছে, এবং আপনি জানেন যে ইউনাইটেড নেশনসে $1 billion ডোনেট করেছে, এবং হি ইজ দি ওয়ান অফ দি হিউম্যানিটেরিয়ান অ্যাম্বাসেডর ইন দি মিডল ইস্ট, ইন দি হোল ওয়ার্ল্ড। সো ইট ইজ ওয়ান অফ দি রিজনস দি কুয়েত ডাজ নট ওয়ান্ট টু ইনভলভ এনি ইন এনি কনফ্লিক্ট। যদিও সৌদি আরবিয়ার সাথে কুয়েতের একটা গাঢ় সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, এবং এটা দুটাই সুন্নি স্টেট, এই কারণে কুয়েত মেইনলি মেডিয়েট করছে এবং কুয়েতের সাথে কাতারের একটা ভালো সম্পর্ক আছে। সৌদি আরবের যে কনফ্লিক্ট কাতারের সাথে, সেটাকে মেডিয়েট করার জন্য কুয়েতের যে সর্ব প্রচেষ্টা আছে, সেটার মেইন কারণ হলো, আমি বলেছি আগেই, এবং পাশাপাশি কুয়েতে সুন্নি মেজরিটি হলেও শিয়া একটা বিশেষ রোল প্লে করে ওখানে, 45% 35-40% শিয়া আছে, তারা ইরানের সাথে একটা ভালো সম্পর্ক মেনটেন করছে, এবং বিজনেস কমিউনিটিতে ওদের একটা ইনফ্লুয়েন্স আছে, ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্রেডিং থেকে শুরু করে ইরানিয়ানদের, শিয়া যারা গ্রুপ আছে বিজনেসম্যান, তাদের একটা বিশেষ রোল আছে। এবং কুয়েত যদিও সৌদি আরবের সাথে খুবই সম্পর্কযুক্ত, কিন্তু ইন্টারনাল কনফ্লিক্টটাকে ম্যানেজ করার জন্য তারা ওই সৌদি অ্যালায়েন্সের সাথে যুক্ত হয়নি, এবং এটা মেইন রিজন হয়েছে এই একটা কারণ। আরেকটা কারণ আমি আগেই বলেছি, এবং সত্যি আন্তরিকভাবে কুয়েত চাচ্ছে যে এই এই এটা এই তিক্ততা সম্পর্কটা সমাধান হোক।
জি, এটা তো আপনি তিক্ততা বললেন, এটা তিক্ততার থেকে অনেক বেশি সরাসরি প্রত্যক্ষ বিরোধ দেখা দিয়েছে কাতারের সঙ্গে এই চারটি দেশের, যেমনটি কিনা আমরা আগে উল্লেখ করলাম, সেটা হচ্ছে যে সৌদি আরব এর মধ্যে রয়েছে, মিশর রয়েছে, বাহরাইন রয়েছে, সংযুক্ত আরব আমিরাত রয়েছে। এখন এই এলাকায় যুক্তরাষ্ট্রের স্টেক আছে, অনেক হেভি স্টেক। যেমন কাতারে যুক্তরাষ্ট্রের, কাতারের আল উবায়দ বিমান ঘাঁটিতে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটি, বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে, এবং এখানেই রয়েছে আপনার আল জাজিরা সংবাদ কেন্দ্র, এখানে রয়েছে ইসলামিক স্টেট, ইরাক, সিরিয়া, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যে যে বিমান ঘাঁটি সেটা। বাহরাইনে রয়েছে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ফিফথ ফ্লিট রয়েছে, সার্ভেলেন্স বিমান রয়েছে, অন্যান্য বিমান রয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে। তো যুক্তরাষ্ট্রের স্টেক অনেক বেশি, এবং যুক্তরাষ্ট্র চাচ্ছে এই সমস্যার সমাধান করার জন্যে। কিন্তু এখানে দুটো জিনিস মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে, একটা হচ্ছে ইসলামিক ব্রাদারহুড, তাদের অবস্থান, এবং আর একটা আল জাজিরা সংবাদ কেন্দ্র। তো এই ব্যাপারটা আলোকপাত করবেন?
হ্যাঁ, এই মেইন প্রবলেমটা ওখানেই শুরু হয়েছে। কাতারের সাথে ভালো একটা সম্পর্ক সৌদি আরব মেনটেন করেছিল বিফোর 2014, এবং সৌদি আরাবিয়া, ইউনাইটেড আরব আমিরাত এবং অন্যান্য যে সুন্নি রাষ্ট্রগুলো আছে তারা চাচ্ছিল কাতার যেন আল জাজিরা, যে একটা টেলিভিশন ভেরি পপুলার এবং দি ইয়াং জেনারেশন ইন দি আরব ওয়ার্ল্ড, তারা যদিও কোনো নেগেটিভ সংবাদ পরিবেশন করে না কোনো নেবারিং কান্ট্রি সম্পর্কে, কিন্তু তাদের ইনডেপথ অ্যানালাইসিস, তাদের রিপোর্টিং গুলো এই জনসাধারণ সাধারণকে, যেমন সৌদি আরবিয়া, ইউনাইটেড আরব আমিরাত, বাহরাইন, তাদের ইয়াং জেনারেশনকে প্রলুব্ধ করছে, মোটিভেট করছে টু বি মোর ডেমোক্রেটিক, মোর অ্যান্টাই মনার্কি সিস্টেম। দ্যাট ইজ দি মেইন প্রবলেম, দ্যাট ইজ হোয়াই কাতার ইজ সাপোর্টিং দ্যাট, ফান্ডিং দ্যাট প্রজেক্ট। আল জাজিরা ইজ বেবি অফ কাতার, এবং ইট ইজ এ রোল মডেল ফর এনি ইন্টারন্যাশনাল নিউজ আউটলেট, অ্যান্ড দে আর ইনডেপথ নিউজগুলো এত নিউট্রাল, অ্যান্ড দ্যাট মেক্স পিপল মোটিভেট, এডুকেট অ্যান্ড ইনভলভ দেম ইন অ্যাকশন। One of the reasons I think they think the Arab Spring was ignited by Al Jazeera reports. So monarchy, Saudi Arabia, United Arab Emirates, Bahrain, tara kokhoni chacche na je tader je tader rajtantro ta affected hok, and that is one of their demands, one of the main problem. Another reason brotherhood apni bolechen যে ব্রাদারহুড ইজিপ্টে যে রেভলিউশন করেছিল সেটা যাতে
আরব স্প্রিং,
হ্যাঁ, যেটা ইজিপ্টে যেটা হয়েছে সেটা যাতে আরব অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে না যায়, এবং কাতার ব্লেমড ফর সাপোর্টিং দ্যাট ব্রাদারহুড গ্রুপ ইনক্লুডিং টার্কি। সো তাদের মেইন ডিমান্ড ছিল ব্রাদারহুডকে সাপোর্ট না করা এবং আল জাজিরাকে সাপোর্ট না করা। তাদের আরেকটা ডিমান্ড আছে, সেটা হলো ইরানের সাথে তাদের সম্পর্কটা গুছিয়ে আনতে হবে, খুব মিনিমাম করে নিতে হবে, এবং ইরানকে সৌদি আরাবিয়া, ইউনাইটেড আরব আমিরাত তাদের থ্রেট মনে করছে, কারণ এটা আরেকটা সমস্যা হলো লিডারশিপ ইন মিডল ইস্ট। ইরান চাচ্ছে তাদের শিয়াকে লিড করে মিডল ইস্টে একটা প্রভাব বিস্তার করতে, সৌদি আরব চাচ্ছে সুন্নিকে লিড করে হোল রিজিয়নকে একটা লিড করছে, মানে প্রভাব বিস্তার করতে। এই যে কনফ্লিক্টটাতে আপনার কাতার ইরানের সাথে যে সম্পর্কটা দিন দিন গভীর করছিল সেটা সৌদি আরবিয়া এবং তার এলাই পছন্দ করছিল না, এবং এটা আরেকটা রিজন হলো আপনার হেজবুল্লাহকে আপনার কাতার সাপোর্ট করছে, এটাও তাদের একটা অভিযোগ। পাশাপাশি 59 সিটিজেন্স, দ্যাট ইজ কাতারি সিটিজেন্স নাও, কেম ফ্রম ইজিপ্ট, জর্ডান, প্যালেস্টাইন এন্ড আদার প্লেসেস, দে আর blamed for involving activities, terrorism activities in different countries, including United Arab Emirates, Saudi Arabia, কিছু কিছু সৌদি সিটিজেন, আপনার আরব আমিরাত সিটিজেন, কাতারে সিটিজেনশিপ নিয়ে তাদের
কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে আরব যে দেশগুলো, যে চারটি দেশের কথা আমরা উল্লেখ করলাম, এর ফলে একমাত্র যে ভূমিভাগের যে সীমান্ত কাতারের সেটা বন্ধ হয়ে গেছে। এবং আমরা জানি বিগত দিনগুলোতে কোনো কোনো দেশ থেকে প্লেন ভরে ভরে খাদ্য সামগ্রী কাতারে পৌঁছানো হয়েছে, এবং কদিন আগে গরু তুলে নিয়ে যাওয়া হয়েছে বিমানে করে, এই জন্যে যে খাঁটি দুধ ফ্রেশ মিল্ক সরবরাহ বন্ধ হয়ে গেছে। তো এই এই সমস্ত করার ফলে বলা হচ্ছে যে সৌদি আরব, বাহরেন, আমিরাতের হাজার হাজার মানুষেরও অনেক অসুবিধে হচ্ছে, কেননা তারা কাতারে ব্যবসা করছিল, কাতারে তাদের পরিবার পরিজন ছিল। এরকমভাবে ভারত, পাকিস্তান এবং বিশেষ করে বাংলাদেশের বহু মানুষ কাতারে আছেন, বসবাস করছেন, কাজ করছেন, তাদেরও নানান রকমের অসুবিধা হচ্ছে, এ সম্পর্কে কিছু বলবেন?
হ্যাঁ, এটা অবশ্যই একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড, এবং আপনি আশ্চর্য হবেন যে যারা ইজিপ্ট ইজিপ্ট করে নাই, অন্যান্য
অনেক দেশই যেমন বাংলাদেশ কোনো বিরোধের সঙ্গে কোনো পক্ষের সঙ্গে সংশ্লিষ্ট না, কিন্তু ভিক্টিমাইজ হয়ে যাচ্ছে, পরিস্থিতির অবস্থার শিকার হয়ে যাচ্ছে। জি জি, বাংলাদেশের
বিশেষ করে আপনার এখন খুব আতঙ্কে আছে তারা, যে কোনো সময় ক্রাইসিসটা তাদেরকে এই দেশ থেকে চলে যাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে। যদি আর্মস কনফ্লিক্ট হয় তাহলে এটা বিশেষ একটা পরিস্থিতি সৃষ্টি করবে। পাশাপাশি ফুড, এই যে ফুড সাপ্লাই, হিউম্যান নিড সাপ্লাইগুলো যদিও এখনো আপনার কোনো অসুবিধা হচ্ছে না, ইরান এবং তার্কি, অন্যান্য দেশ, ইউরোপ থেকে এই কমোডিটিগুলো এসে কোনো অসুবিধা করছে না, কিন্তু কস্ট ইজ ভেরি হাই, যদিও সেটা কাতার গভর্নমেন্ট বিয়ার করছে, প্রায় 10 গুণ তাদেরকে পে করছে দি কস্ট অফ দ্যাট ইজ ব্রিংগিং দি ফুড হিয়ার by air and sea in different ways and diverted ways. eta qatar government ke financially tader ke eta bear korche tara kono bhabe bazare jate etar kono impact na hoy seta chesta korche. ebong apni ashchorjo hobe je united arab emirates ebong saudi arabia bahrain tader lokjon ke oi desh theke desh tag korar jonno 48 আওয়ার সুযোগ দিয়েছিল। এতে যে একটা পারিবারিক জব এবং পারিবারিক একটা কলহ আমি বলবো, এটা অত্যন্ত ইনহিউম্যান। এবং ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যদিও বাংলাদেশ পাকিস্তান সুন্নি রাষ্ট্র, তারা সৌদি আরবিয়ার সাথে খুব ভালো সম্পর্ক হলেও তাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের সাথে কাতারের বিরুদ্ধে কোনো কথা বলছে না, কারণ একমাত্র কারণ হলো তাদের নিজস্ব জনসংখ্যা ওখানে অনেক কাজ করছে। তা আপনি ঠিকই বলেছেন, এটা অবশ্যই একটা, আমি গিয়েছিলাম এর মধ্যে কাতারে, দোহাতে একটা কনফারেন্সে গিয়েছিলাম, ওখানে আমি দেখেছি মানুষের মধ্যে একটা খুব আতঙ্ক বিরাজ করছে। অনেকে ভাবছে যে একটা যুদ্ধ হবে, যুদ্ধ ভাব, কারণ টার্কি অলরেডি দে হ্যাভ সাম ট্যাঙ্কস অ্যান্ড অল আদার ইমিউনিটিস দে হ্যাভ দিস আই হ্যাভ my personally saw some tanks of Turkey's
ji apni ei je turoshker kotha bollen amra jani je turoshker ekta sanskrishtota ache ebong muslim brotherhood er অবস্থান নিয়ে একই রকমভাবে কাতার যদিও সুন্নি প্রধান দেশ ইরানের সঙ্গে তাদের একটা সম্পর্ক আছে, ইরান সাহায্য করেছে, ইরান খাদ্য সামগ্রী পাঠিয়েছে বলে আমরা জানি, ইসরায়েলেরও একটা অবস্থান রয়েছে কাতার পরিস্থিতি নিয়ে, তো এগুলো সম্পর্কে আপনি কিভাবে পরিস্থিতি বিশ্লেষণ করবেন, বিশেষ করে তুরস্ক ইরান এবং ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে?
কাতারের সাথে তুরস্কের যে সম্পর্কটা এটা নিতান্তই আপনার বলবো যে একটা সামরিক ইন্টারেস্ট আছে, পাশাপাশি প্রেসিডেন্ট এরদোগান জেনারেলি সাপোর্টস ব্রাদারহুড অ্যান্ড
তুরস্কের জেনারেল
তুরস্কের প্রেসিডেন্ট ইজিপ্টের সাথে খুবই খারাপ সম্পর্ক, এটা ওয়ান অফ দ্য রিজনস অফ দিস কনফ্লিক্ট আই উড সে, কারণ ব্রাদারহুড ইজ থ্রেট টু দি ইজিপ্ট এন্ড আদার এজ আই মেনশন টু ইউ আর্লিয়ার ইন দি মনার্কিস, সো এরদোগান ইজ বিগ সাপোর্টার অফ ব্রাদারহুড এবং ওয়ান টাইম হি সাপোর্টেড প্রেসিডেন্ট মোরসি অ্যান্ড ডিমান্ডেড আল সিসি ফ্রম আল সিসি টু reinstate him as a president to Erdogan ebong president al sisi er sathe kono kotha mane even they don't talk, they are so rivalry, so Erdogan is main supporter of brotherhood ebong probably Qatar, there is some proof that Qatar is also supporting brotherhood because Egyptian onek Egyptian ache jara কাতারে এখন সিটিজেন, তারা ব্রাদারহুড এর সদস্য এবং তারা ওখানে ফর এক্সাম্পল ডক্টর আল কারাদাওই যিনি চেয়ারম্যান অফ ইন্টারন্যাশনাল ইসলাম মুসলিম স্কলার্স উনি ইজিপশিয়ান এবং ওনার ভাষণ ওনার কথা ওনার মানে মানে অত্যন্ত ওনার স্পিচগুলো এত মোটিভেটিং অ্যান্ড দ্যাট এনার্জাইজ ইয়াং জেনারেশন ইন ইজিপ্ট অ্যান্ড আদার Arab countries.
Ji.
That is one of the reasons he is number one in the, on the list to deprive him. So brotherhood is the main connection with that involves Turkey in Qatar.
Qatar situation. Ji. Israel ke kono kono mohol theke ei Qatar poristhitir sobche labhoban pokkho bole ullekh kora hocche keno?
এটা হলো এটা খুবই একটা সত্যি একটা বিশেষ দিক আছে, কারণ ইসরায়েল ইজ প্লেয়িং এ হিউজ রোল হিয়ার, দে ইফ আই গো ব্যাক দে থট দ্যাট ইরাক ওয়াজ এ বিগ থ্রেট, দে ইনভলভ ইউনাইটেড স্টেটস ইন আদার কান্ট্রিজ টু ডেস্ট্রয় ইরাক, আরেকটা থ্রেট হলো Iran is another threat for Israel. So Iran is the main target apnar Israeler bishesh ekta nojor Iran er proti ache ebong Qatar
kintu na Israel labhoban hocche kibhabe?
Ha Israel labhoban hocche ei jonne karon Sunni Saudi Arabia United Arab Emirates Kuwait ebong Sunni state gulo ebong Iran সবাই যৌথভাবে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করছিল এবং ইসরায়েলের একটা পলিসি হলো ডিভাইড এন্ড রুল, এবং এই ব্যাপারে ইসরায়েলিরা অনেকভাবে আপনার এই কাজ করছে ইন্টারনালি, আপনার অনেকেই মনে করছে যে দে আর ইউজিং ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আপনার আপনি বিশেষভাবে লক্ষণীয় আপনি দেখবেন যখন ট্রাম্প গিয়েছিল সৌদি আরবের ইয়েতে ওখানে পাঁচ দিন পরেই কিন্তু এই এম্বার্গোটা হয়েছে, এর মধ্যে আপনি কিছু রিপোর্ট আমি দেখেছি ওদিকে আমি যাচ্ছি না এখন, অ্যান্ড দেয়ার ওয়াজ এ হিউজ কানেকশন, যেমন আরব আমিরাতের একজন বিজনেসম্যান এবং ambassador. It was reported in the Washington Post. Abong Israeli ambassador had a meeting and they conspired to ignite that situation.
জি, আমাদেরকে শেষ করতে হবে ডক্টর ভুইয়ান। শেষের দিকে আমরা উপসংহারে আপনার কাছ থেকে জানতে চাইব যে কাতার পরিস্থিতির উদ্ভব ঘটবার ঠিক আগে দিয়ে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব সফর করেন এবং গত সপ্তাহে রেক্স টিলারসন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি ওই অঞ্চল সফর করে এসেছেন কাতার সমস্যা সমাধানের চেষ্টা করে। তো যুক্তরাষ্ট্রের ভূমিকা এই কাতার পরিস্থিতির সমাধানের লক্ষ্যে কতখানি কার্যকর হচ্ছে বা হতে পারে বলে আপনি মনে করেন?
এটা অত্যন্ত একটা ভালো প্রশ্ন। যদি যুক্তরাষ্ট্র মনে করে এই সমস্যাটা সমাধান হবে 24 আওয়ার্স, ইট ক্যান বি ডান। এবং এটা আমার মনে হচ্ছে এটার পেছনে বিশেষ একটা কারণ থাকতে পারে, বিজনেস রিলেটেড ইন্টারেস্টেড একটা ব্যাপার থাকতে পারে। এবং আপনি দেখবেন ইউকের ইন্ডিপেন্ডেন্ট একটা নিউজ পেপার কিছুদিন আগে একটা রিপোর্ট করেছে যে জারিদ কৃষ্ণার 40 কোটি ইউএস ডলার একটা ফান্ডিং চেয়েছিল আরব আমিরাতের, কাতার আমিরাতের ইনভেস্টমেন্ট, সেটাতে এগ্রিও করেছিল। এবং একটা কন্ডিশন ছিল যে আপনি, তুমি যদি অন্য কোথাও থেকে ইনভেস্টর পাও তাহলে আমরা এটাকে সাপোর্ট করব। চাইনিজ একটা কোম্পানির সাথে জারেড কুশনারের একটা বিরাট প্রজেক্ট ছিল এবং তারা কমিটমেন্ট করেছিল ওই রিয়েল এস্টেট প্রজেক্টে ইনভেস্টমেন্ট করার জন্য। পরে কাতারের সাথে সৌদি আরবের একটা খারাপ সম্পর্ক চলছিল অনেক আগে থেকে, ওরা বুঝতে পারছিল যে দের উইল বি এ বিগ প্রবলেম ফর বিজনেস ইনভেস্টমেন্ট। সো চাইনিজ সেটাকে উইথড্র করেছে কয়েক মাস আগে, তারপর থেকেই আপনার কাতারও সেই প্রজেক্ট থেকে উইথড্র করেছে মানে তাদের ইনভেস্ট কমিটমেন্ট। তো এটাকে ইন্ডিপেন্ডেন্ট বলছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে জামাতা, যে তিনি একজন উপদেষ্টাও বটে, তার বিজনেস ইন্টারেস্টের এফেক্টের কারণেই তার শ্বশুরকে সে ইনভলভ করেছে, ইনফ্লুয়েন্স করেছে এই প্রজেক্টে করার জন্য। আপনি দেখবেন ডোনাল্ড ট্রাম্প যখন একটা টুইট করেছিল সৌদি আরব থেকে ফিরে এসে এবং যখন এই কাতারকে এম্বার্গোটা দিল, বলেছিল ইট ওয়াজ ডিজার্ভ এবং ইট ওয়াজ ওয়েটিং ফর এ লং টাইম, he was very happy that they did it. So onekei mone korche je eta United States ignited that issue to compel Qatar to financially support some areas. That is the conspiracy theory, and there are a lot of sources to prove that, but ami odike jacchi na
tobe na amra odike jete chai na, amader hate shomoy nei ekdom. Dr. Sirajul Bhuiyan, আপনি শিক্ষকতা করছেন এই মুহূর্তে জর্জিয়া রাজ্যের সাভানা স্টেট ইউনিভার্সিটির ম্যাস কমিউনিকেশন এবং সাংবাদিকতা বিভাগের শিক্ষক এবং চেয়ার আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ।
আপনাকে অনেক ধন্যবাদ।
এবারে রয়েছে রবিবারের বিশেষ পরিবেশনা উগ্রবাদ উৎকণ্ঠা উত্তরণ। আজ রয়েছে অনুষ্ঠানটির সপ্তম পর্ব, রচনা এবং উপস্থাপনায় আনিস আহমেদ।
উগ্রবাদ উৎকণ্ঠা এবং উত্তরণ। উগ্রবাদ নিয়ে উৎকণ্ঠা এখনো বিশ্বব্যাপী, যুক্তি পরাস্ত হচ্ছে বারবার অপশক্তির কাছে, ভক্তিও আনত প্রায় অপশক্তির উপদ্রবে। মানবতাবোধের প্রতি অকস্মাত এই চ্যালেঞ্জ কেন, এর স্বরূপ কি, কিভাবেই বা এ থেকে বেরিয়ে আসা যায়, এসব কিছুর অনুসন্ধান ও বিশ্লেষণ নিয়ে আমাদের এই রবিবারিক আয়োজনে আপনাদের সম্ভাষণ জানাচ্ছি আনিস আহমেদ। সভ্যতার সংঘাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন তত্ত্বটি নিয়ে যে নানা মুনির নানা মত রয়েছে সে কথা আমরা গত অনুষ্ঠানগুলোতে আলোচনা করেছি এবং তাঁর এই তত্ত্বের সঙ্গে অনেকেই দ্বিমত প্রকাশ করেছেন, কিন্তু বিষয়টি সম্পূর্ণভাবে অবজ্ঞা করার মতো নয়। সে কথাই বলছিলেন ব্রিটেন থেকে পরমাণু বিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও গবেষক ডক্টর আনিসুর রহমান।
ক্ল্যাশ অফ সিভিলাইজেশন বলতে আমি মিন করব না যে রুডিয়ার্ড কিপলিং এর যে ইস্ট ইজ ইস্ট, ওয়েস্ট ইজ ওয়েস্ট, নেভার দ্য টোয়াইন শ্যাল মিট, নট লাইক দ্যাট, কিন্তু দ্যার ইজ এ ক্ল্যাশ অফ সিভিলাইজেশন। দ্যাট ক্ল্যাশ অফ সিভিলাইজেশন ইজ নট রুডিয়ার্ড কিপলিংস ক্ল্যাশ, বাট ইট ইজ দ্য ideological clash. Wasted যে values, the standards, values and humanity and the Islamic humanity and values, they don't meet.
অধ্যাপক আনিসুর রহমান বলছেন যে কবি রুডিয়ার্ড কিপলিং যেমনভাবে পূর্ব পশ্চিমকে আলাদা করে দেখেছেন এবং তাঁর কবিতায় বলেছেন যে পূর্ব পশ্চিম কখনোই একত্রিত হবে না, তেমন চাঁচা ছোলা অর্থে এই সভ্যতার সংঘাতকে অধ্যাপক রহমান দেখছেন না। তিনি বলছেন এই সংঘাত হচ্ছে এক ধরনের আদর্শগত সংঘাত। তিনি বলছেন যে পশ্চিমের মূল্যবোধের সঙ্গে ইসলামী মূল্যবোধের এক ধরনের দ্বন্দ্ব রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। তিনি তাঁর এই ধারণার সমর্থনে ডেনমার্কের বিখ্যাত মনস্তত্ত্ববিদ নিকোলাই সেনেলসকে উদ্ধৃত করে বলছেন,
নিকোলাই সেনেলস সো-কল্ড ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এর উপরে বিরাট এক বই লিখেছে। মেইন পয়েন্ট হি which I think is quite interesting, je amader musalmander moddhe je ei rokom religious fanaticism grow korche tar tinta karon ache. Ekta holo what he called anger in the sense that it is our culture, that musalmander moddhe jodi ek musalman arek musalman সাথে যদি অ্যাঙ্গার শো করতে না পারে তাহলে হি ইজ বিলো দ্য আদার পার্সন, অর ইন আদার ওয়ার্ডস আমাদের সোশ্যাল স্ট্রাকচার ইজ সাচ দ্যাট উই ক্যানট রিলেট অ্যাজ ইকুয়াল, ইউ আর আইদার ওভার মি অর বিলো মি, আইদার ইউ আর মাই ইনফেরিয়ার অর ইউ আর মাই সুপিরিয়ার, অ্যান্ড কনসিকুয়েন্টলি যদি দেখবেন যে অ্যাসার্টিভনেস ইজ নট বাই আর্গুমেন্ট বাট অ্যাসার্টিভনেস ইন মুসলিম কান্ট্রিজ are always with shouting and abusive languages, some sort of thing, a thing like that. We lose our temper in argument.
তিনি বলছেন যে নিকোলাই সেনেলস মনে করেন যে রাগ দেখানোটা মুসলিম সংস্কৃতির একটা অংশ, উষ্মা প্রদর্শন করেই এক মুসলমান অন্য মুসলমানের তুলনায় গুরুত্ব পায়। তাঁর তত্ত্ব অনুযায়ী মুসলমানদের মধ্যে সমতার অভাব রয়েছে, তারা মনে করেন হয় আপনি তাদের ঊর্ধ্বে নয়তো নিম্নে। এই মনস্তাত্ত্বিক কারণেই নিজের গুরুত্ব প্রদর্শনের এক ধরনের প্রতিযোগিতা চলতে থাকে এবং সেখানে রাগারাগি ও চেঁচামেচিটাই প্রধান হয়ে ওঠে। কিন্তু নিকোলাই সেনেলসের এই তত্ত্ব মেনে নেওয়া যায় না, কারণ তিনি যে ধরনের মুসলমানদের নিয়ে গবেষণা করেছেন তারা অনেকেই বন্দী জিহাদি, তাদের উষ্মা প্রকাশের উপায় হিসেবে তারা নিজেদের গুরুত্ব প্রদর্শনের কথা বলেছে, কিন্তু এটাকেই সার্বিক সত্য হিসেবে মেনে নেওয়া যায় না। আর জাতিগত সহিংসতা সে কি আজ নতুন? এ তো কেবল একুশ শতকের কথা নয়। এ সম্পর্কে বিখ্যাত ভাষাতত্ত্ববিদ এবং রাজনৈতিক চিন্তক নোম চমস্কি বলছেন,
Is it true that there's more ethnic conflict now than there was 20 years ago? Well, take a look. In most of the big conflicts that are going on around the world were going on right through the Cold War, like Burundi and Rwanda.
চমস্কি প্রশ্ন তুলেছেন, এটা কি ঠিক যে কুড়ি বছর আগেকার তুলনায় এখন জাতিগোষ্ঠীগত সহিংসতা বেড়েছে? তিনি বলেন যে বেশিরভাগ যেসব লড়াই এখন চলছে তা তো শীতল যুদ্ধের সময় থেকেই চলে এসছে। বুরুন্ডি আর রোয়ান্ডার কথাই ধরুন না কেন, সেই সত্তরের দশকের গোড়া থেকেই সেখানে লড়াই চলছে, পরেও সাবেক সোভিয়েত ইউনিয়নের কোনো কোনো রাজ্যে লড়াই হয়েছে, চেচনিয়ার কথাই ধরুন না কেন, কিংবা আজারবাইজানের কথাই ধরুন, কিংবা আর্মেনিয়া অথবা তাজিকিস্তান, এসব লড়াই তো হয়েছেই, কিন্তু সেসব নিয়ে কেউই মাথা ঘামায় না। তবে সেটাই স্বাভাবিক, যখনই কোনো অত্যাচারী সাম্রাজ্যের পতন ঘটে তখন দেখবেন সব ধরনের সংঘাত শুরু হয়ে গেছে। মনে করুন ইউরোপীয় সাম্রাজ্য ভেঙে পড়ার কথা, কাজেই তথ্য উপাত্তের ভিত্তিতেই এই ক্ল্যাশ অফ সিভিলাইজেশন সঠিক নয়। তত্ত্বের দিক থেকেও যে হান্টিংটনের সভ্যতার সংঘাত ভুল সে সম্বন্ধে চমস্কি বলেন যে তাহলে ইসলামের দিকে অঙ্গুলি নির্দেশ কেন করা
হয়?
চমস্কি বলছেন সবচাইতে বেশি মৌলবাদী সবচাইতে কট্টর মুসলিম দেশ হচ্ছে সৌদি আরব, কিন্তু তারা তো যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ, আমরা তো তাদের কোণঠাসা করি না কখনোই, সেখানে তো পারিবারিক এক ন্যায়তন্ত্র চলে, তারা যে পয়সা আমাদের কাছ থেকে উপার্জন করে তেল বিক্রি করে সেটা তো আর জনগণের কাছে যায় না, যায় লন্ডন কিংবা নিউ ইয়র্কে, তারা তো আর সভ্যতার সংঘাতের অংশ নয়। তবে এক ধরনের সংঘাত যে শুরু হলো এবং পশ্চিমের বিরুদ্ধে অনেকগুলো দেশের ক্ষোভও যে দানা বেঁধেছিল সেই বিষয়টি নিকট অতীতের ইতিহাস। দুর্ভাগ্যবশত পশ্চিমের সঙ্গে সংঘাত বাদে যেসব দেশের সেগুলো অধিকাংশই মুসলিম প্রধান দেশ, সেজন্যই অতি সরলকৃতভাবে একে সভ্যতার সংঘাত হিসেবে কেউ কেউ দেখে থাকেন। কিন্তু নামে যাই বলা হোক না কেন, এক ধরনের দ্বন্দ্ব দানা বেঁধে ওঠে। এই সম্পর্কে চট্টগ্রাম থেকে প্রাবন্ধিক ও বিশ্লেষক আবুল মোমেন বললেন,
প্রথমত বিশ্বব্যাপী যে উগ্রবাদের একটা উত্থান আমরা দেখছি সেটার পেছনে একটা কারণ তো হলো যে মধ্যপ্রাচ্যে এবং আফগানিস্তানে এদিকে উত্তর আফ্রিকায় অনেকগুলো দেশে পশ্চিমা বিশ্বের যে অর্থনৈতিক স্বার্থের একটা বিবেচনা আছে সেখান থেকে তারা সেখানে ইন্টারভেন করেছে। এবং প্রথম এটা ধরুন আফগানিস্তানে শুরু হয়েছে, সেখানে উগ্রপন্থীদের সহযোগিতা করা হয়েছে সমাজতন্ত্রী সরকারকে পতন ঘটানোর জন্য। আবার ইরাকে একটা লড়াইয়ের পরিস্থিতি বিরাজ করছিল, ইরান ইরাক যুদ্ধেও এই ধরনের একটা ইন্টারভেনশন ছিল, ইরাকের কুয়েত আক্রমণের সময় একটা ভূমিকা আমরা দেখেছি, আর প্যালেস্টাইন ইস্যু তো দীর্ঘকাল ধরে চলছে। ফলে যদিও সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে 90s স্নায়ু যুদ্ধের অবসান হলো এবং আমরা আশা করেছিলাম যে বিশ্বে এক ধরনের গণতন্ত্রের বাতাবরণটা জোরদার হবে, কিন্তু এইটা খানিকটা একমেরু বিশ্ব হয়ে যেন বিশ্বের একটা ভারসাম্য নষ্ট হলো। আর আমরা দেখছি যে এই যে ইন্টারভেনশন গুলো হলো বিভিন্ন দেশে তাতে অনেকগুলো মানুষের মনের মধ্যে কিছু ক্ষোভ জন্মেছে এবং মানে ডাবল স্ট্যান্ডার্ডের প্রশ্ন উঠেছে যে সৌদি আরবের সঙ্গে এক ধরনের ব্যবহার করছে কিন্তু ইরাকের সঙ্গে ব্যবহার করছে অন্য রকমের, ইরাকে রেজিম চেঞ্জ করার কথাটা খুব গুরুত্ব পাচ্ছে যেখানে গণতন্ত্র আনতে হবে কিন্তু ঠিক সৌদি আরবের ক্ষেত্রে সেটা চাওয়া হচ্ছে না। ফলে এখানে যে একটা অন্য হিসেব কাজ করছে এটা মানুষ বুঝতে পারে। ফলে এই যে পশ্চিমের যে গণতান্ত্রিক একটা আবেদন ছিল, গণতন্ত্রের জন্য আবেদন, সেটার শ্রেষ্ঠতা মানুষ মেনে নেবে, সেই জায়গাটা একটা কিন্তু খটকা তৈরি হলো। এবং এইটা জোরদার হয়েছে ক্রমে ক্রমেই যখন আমরা দেখি যে ঘটনাচক্রে এই দেশগুলো সকলই মুসলিম প্রধান দেশ।
এই দ্বিবিধ নীতির কথা কিছুক্ষণ আগে নোম চমস্কিও বললেন। চমস্কির মতো ইলিনয় স্টেট ইউনিভার্সিটির পলিটিক্স অ্যান্ড গভর্নমেন্ট বিভাগের অধ্যাপক আলী রিয়াজও হান্টিংটনের ক্লাশ অফ সিভিলাইজেশন তত্ত্বের সঙ্গে সহমত নন। এর আগের একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে 21 শতকের আগমনে এবং স্নায়ুযুদ্ধের পরিসমাপ্তিতে যে অতিশয় আশার সৃষ্টি হয়েছিল সেটা ছিল এক ধরনের ভ্রান্ত আশা। তবে তিনি একথাও বলেন যে সম্ভাবনা যে একেবারেই ছিল না তা কিন্তু নয়।
সম্ভাবনাটা তৈরি হয়েছিল এই যে আসলে একটা নতুন বিশ্ব ব্যবস্থা গড়ে উঠতে পারত, নতুন যে বিশ্ব ব্যবস্থাটা গড়ে উঠতে পারত সেটা এককেন্দ্রিক নয়, কিন্তু যেহেতু তৎকালীন সোভিয়েত ইউনিয়নের পতনের পরে একটা চেষ্টা হলো এককেন্দ্রিক একটা বিশ্ব তৈরি করার, যেটার কেন্দ্র হচ্ছে যুক্তরাষ্ট্র, তার শক্তি দিয়ে তার সামর্থ্য দিয়ে সে এই নতুন বিশ্ব ব্যবস্থা এককেন্দ্রিক এক বিশ্ব ব্যবস্থার দিকে অগ্রসর হল, সেটাই আসলে ভেঙে পড়বার যথেষ্ট কারণ তৈরি হয়। এই সব কিছু মিলিয়েই আমি বলছি যে আশাবাদের যেমন কারণ ছিল যে হ্যাঁ যেহেতু সোভিয়েত ইউনিয়নের পতনের মধ্য দিয়ে আপনি যেটাকে বলছেন যে একবিংশ শতাব্দীর শান্তির প্রত্যাশা, কেননা প্রক্সি ওয়ারগুলো বন্ধ হবে বলে ধরে নেওয়া হলো যে আসলে এই যে ধরুন কর্তৃত্ববাদী শাসকদের প্রতি যুক্তরাষ্ট্রের যেমন তেমন সাবেক সোভিয়েত ইউনিয়নের সমর্থন ছিল, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে আমরা এটা সহজে বলতে পারি যে বিভিন্ন দেশে এইরকম কর্তৃত্ববাদী শাসন সমর্থন করা হয়েছে, অনুমান করা হলো সেগুলির প্রয়োজন হবে না যেহেতু এখন আর সংঘাতটা নাই। কিন্তু আপনি অনেকগুলো সমস্যা রেখে দিলেন, মধ্যপ্রাচ্যের কথা বলুন, আফগানিস্তানের কথা বলুন, যেখান থেকে শেষ পর্যন্ত 9/11 বিষয়টা আসলো, অর্থাৎ আল কায়দার যে উত্থান,
শান্তির সম্ভাবনা বিনষ্ট হওয়ার কিছু কিছু কারণ তুলে ধরলেন অধ্যাপক আলী রিয়াজ। তার কথার সূত্র ধরেই আগামী অনুষ্ঠানে আমরা দেখব উগ্রবাদের উৎপত্তির দিকটি এবং নতুন ওয়ার্ল্ড অর্ডারের পরিবর্তে যে এক ধরনের ডিসঅর্ডার সৃষ্টি হল সে দিকটিতেও। উগ্রবাদ, উৎকণ্ঠা ও উত্তরণ এই অনুষ্ঠানের পরবর্তী সংকলন আগামী রোববার।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে।
উত্তর কোরিয়ার বর্তমান পরমাণু অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের জন্যই শুধু অন্যতম মারাত্মক হুমকি নয়, তা সারা বিশ্বের জন্য আজ হুমকি স্বরূপ। উত্তর কোরিয়া এবছরেই এযাবৎ অন্তত 9টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এসব পরীক্ষা চালিয়ে তারা পার্শ্ববর্তী দেশগুলির জন্য হুমকি হয়ে রয়েছে এবং জাতিসংঘের প্রস্তাব তারা লঙ্ঘন করেছে। উত্তর কোরিয়ার সামরিক পরমাণু এবং গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচি প্রতিহত করতে, শ্রমশক্তি, কয়লা ও খনিজ সামগ্রী থেকে আয়ের উৎস বন্ধ করতে এবং বিদেশি আর্থিক তৎপরতা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ট্রেজারি দফতরের OFAC বা অফিস অব দি ফরেন অ্যাসেটস কন্ট্রোল 6টি সংস্থা এবং 3 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে। নির্বাহী আদেশ 1-3-3-8-2 এবং 1-3-7-2-2 বলে ট্রেজারি দফতর জুন মাসের গোড়ার দিকে এসব সংস্থা ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে, যার ফলে যুক্তরাষ্ট্রের আওতাধীন তাদের সকল বিষয় সম্পত্তি জব্দ করা যাবে এবং যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক তাদের সঙ্গে ব্যবসায়ে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ফৌজদারি দণ্ডাদেশ আরোপ করা সম্ভব হবে। শনাক্তকৃত 6টি সংস্থার মধ্যে 3টি হচ্ছে রুশ সংস্থা দি ইন্ডিপেন্ডেন্ট পেট্রোলিয়াম কোম্পানি এবং তার অঙ্গসংস্থা AONKK প্রাইমার নেফতে প্রোডাক্ট সংগঠনকে উত্তর কোরিয়ায় তেল সামগ্রী চালান এবং আরও বেশি করে সরবরাহের চুক্তি সম্পাদনের জন্য শনাক্ত করা হয়েছে। ট্যাঙ্গুন ট্রেডিং কোম্পানির সরবরাহকারী সংস্থা আর্ডিস বেয়ারিংস LLC, যাদেরকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র ও গণবিধ্বংসী অস্ত্র কর্মসূচিতে সম্পৃক্ত থাকবার কারণে এর আগেই শনাক্ত করেছে। এছাড়াও নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে কোরিয়া জিঙ্ক ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ এবং তথ্য প্রযুক্তি গবেষণা কেন্দ্র কোরিয়া কম্পিউটার সেন্টারের বিরুদ্ধে। কোরিয়া কম্পিউটার সেন্টার সংস্থা উত্তর কোরিয়া সরকারের জন্য বিদেশি কারেন্সি নোট ছাপিয়ে থাকে। কোরিয়ান পিপলস আর্মির অনুগত সংস্থা সঙ্গি ট্রেডিং কোম্পানি, যারা উত্তর কোরিয়ার জন্য কয়লা রপ্তানি করে থাকে, তারাও নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়াও আর্ডিস বিয়ারিংসের পরিচালক আইগর আলেকজান্ডারোভিচ মিচুরিন উত্তর কোরিয়ার প্রাথমিক গোয়েন্দা সংস্থা রিকনেসেন্স জেনারেল ব্যুরোর কর্মকর্তা কিম সু কোয়াং এবং যুক্তরাষ্ট্র শনাক্তকৃত কোরীয় ব্যাংক এবং কোরীয় ক্রেডিট ডেভেলপমেন্ট ব্যাংকের কর্মকর্তা রি সং হোয়াকের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দি অফিস অব দি ফরেন অ্যাসেটস কন্ট্রোলের পরিচালক জন স্মিথ বলেন, যুক্তরাষ্ট্র সরকার উত্তর কোরিয়ার পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গ এবং সংস্থা যারা অর্থায়ন এবং সহযোগিতা প্রদান করছে তাদের লক্ষ্যবস্তু করা এবং বৈরী উত্তর কোরিয়া সরকারের উপর চাপ সৃষ্টি অব্যাহত রাখবে। ট্রেজারি দফতর উত্তর কোরিয়ার অস্থিতিশীল কর্মকাণ্ডে নিয়োজিত নেটওয়ার্ক মোকাবেলায় আমাদের মিত্রদের সঙ্গে একত্রে কাজ করে যাবে। তাদের আর্থিক আয়ের উৎস বন্ধ করে দিতে আমাদের অংশীদারদের একই ধরনের পদক্ষেপ নিতে আমরা অনুরোধ জানাচ্ছি।
শুনছিলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে। এবারে খেলার খবর। খেলার খবরে আজকে শীর্ষে উঠে এসেছে যেটি, সেটি হচ্ছে উইম্বলডন ফাইনালে পুরুষ বিভাগে নতুন ইতিহাস, নতুন রেকর্ড গড়লেন রজার ফেডারার। সুইজারল্যান্ডের এই খেলোয়াড় রেকর্ড সংখ্যকবার উইম্বলডন পুরুষ বিভাগে অর্থাৎ অষ্টমবারের মতো শিরোপা জয় করলেন। লন্ডনে দুপুর 3:52 তিনি তার প্রতিপক্ষ সিলিচের বিরুদ্ধে একটি এইসের মাধ্যমে এই জয় সুনিশ্চিত করলেন। 6-3, 6-1, 6-4 গেমে পরাজিত করলেন তিনি তার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ার সিলিচকে। রজার ফেডারার হচ্ছেন 35 বছর বয়স্ক একজন খেলোয়াড়, যেই বয়সে এ নাগাদ 1968 সালে উইম্বলডন টেনিস যখন থেকে পেশাদারী টেনিস খেলোয়াড়দের জন্য ক্ষেত্র হিসেবে তৈরি হয়েছিল, তখন থেকে আজ পর্যন্ত এই বয়সে এসে 35 বছর বয়সে এসে কোনো খেলোয়াড় এতটা বয়সে এসে, আসলে 35 বছর 342 দিন তার বয়স, এই বয়সে এসে কেউ এই শিরোপা জিততে পারেনি। রজার ফেডারার সেটি করে দেখালেন এবং অষ্টমবারের মতো এটি একটি রেকর্ড। এই ছিল খেলার খবর। এবারে সংক্ষেপে বিশ্ব সংবাদ, পড়ছেন সেলিম হোসেন।
এক বছর আগে তুরস্কে সেনা অভ্যুত্থানের চেষ্টার সময় যারা তার বিরোধিতা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন সেই 250 জনের স্মরণে একটি স্মৃতিসৌধ উদ্বোধন করেছেন ঘটনার বার্ষিক বর্ষপূর্তি উপলক্ষে প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান। এরদোয়ানের প্রাসাদের উল্টো দিকে নির্মিত ওই স্মৃতিসৌধে তুরস্কের জাতীয় প্রতীক চাঁদ তারা রাখা হয়েছে। রবিবার ওই স্মৃতিসৌধ উদ্বোধনের সময় হাজার হাজার মানুষ একত্রিত হন। আবারও গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের জ্যেষ্ঠ পুত্রের রাশিয়ার আইনজীবীর সঙ্গে বৈঠক সম্পর্কিত যে রিপোর্ট সম্প্রতি প্রকাশ করা হয়েছে তার উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই ধরনের খবর ছাপিয়ে গণমাধ্যম এই দেশের গণতন্ত্রেরই ক্ষতি করছে। অনুপ্রবেশের অভিযোগে এক আমেরিকান নাগরিকের 10 বছরের কারাদণ্ড দিয়েছে এক ইরানি আদালত। ইরানের বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন মহসেনি এজেই বলেছেন, ইরানি গোয়েন্দারা ওই আমেরিকানকে শনাক্ত ও গ্রেফতার করেছে এবং আদালত তাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছেন। সেনেট মেজরিটি লিডার মিচ ম্যাককনেল বলেছেন, রিপাবলিকানদের সংশোধিত স্বাস্থ্যসেবা বিলের ভোটাভুটি তিনি বিলম্বিত করবেন। সেনেটর জন ম্যাককেনের চোখের একটি জরুরি চিকিৎসার কারণে তাকে অ্যারিজোনায় 1 সপ্তাহ থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা, আর সেই কারণেই ভোট বিলম্বিত করবার কথা বলেছেন মিচ ম্যাককনেল। ক্রমেই কমে চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা। সর্বসাম্প্রতিক ওয়াশিংটন পোস্ট এবিসি নিউজ জরিপের ফলাফলে দেখা যায় প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রহণযোগ্যতা 42% থেকে 36% নেমে গেছে, আর অগ্রহণযোগ্যতা বেড়েছে 45% থেকে 58%। ওয়াশিংটন পোস্ট বলেছে, জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন তারা প্রেসিডেন্টের পারফরমেন্সে সন্তুষ্ট নন। চীনের জেলে বন্দী থাকা প্রখ্যাত মানবাধিকার নেতা শু ঝিয়ংকে মুক্তি দেওয়া হয়েছে। 4 বছর আগে জেল দেওয়া হয়েছিল তাকে। 2014 সালে সরকারি কাজে সমস্যা সৃষ্টি করবার লক্ষ্যে অবৈধ সমাবেশ করবার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। বেইজিং সহ চীনের বিভিন্ন শহরে মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনকারী নেটওয়ার্ক নিউ সিটিজেন্স মুভমেন্টের প্রতিষ্ঠাতাদের একজন তিনি। পশ্চিম তীরে এক ফিলিস্তিনি ইসরায়েলি নিরাপত্তারক্ষীদের ওপর গুলি ছুড়লে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। ইসরায়েলি পুলিশ এবং সেনা কর্তৃপক্ষ ওই ফিলিস্তিনির বিষয়ে তদন্ত করছে। ধারণা করা হচ্ছে শনিবার সে ইসরায়েলিদের ওপর 2 দফায় হামলা করেছিল। পুলিশ মুখপাত্র মিকে রোজেনফিল্ড বলেছেন, সে একজন সন্ত্রাসী ছিল, ঘটনা থামাতেই তাকে গুলি করেছে নিরাপত্তা কর্মীরা। সেনেগালের ডাকারের একটি স্টেডিয়ামে ফুটবল খেলা দেখতে আসা মানুষের 2 দলের সমর্থকদের সংঘর্ষের সময় ভিড়ে পদদলিত হয়ে 8 জন মারা গেছে, অসংখ্য আহত হয়েছে। সেনেগালের ক্রীড়ামন্ত্রী মাতার বা বলেছেন, শনিবার ডাকারের দাম্বা ডিওপ স্টেডিয়ামে স্থানীয় 2টি দল খেলা শুরু করলে এক পর্যায়ে সংঘর্ষ সৃষ্টি হয় এবং ওই সময়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয় মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, সংঘর্ষের সময় পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। স্টেডিয়ামের একটি দেয়াল ভেঙে পড়লে মানুষ ছুটোছুটি করার সময় ওই পদদলনের ঘটনা ঘটে। উইম্বলডন টেনিসে পুরুষ বিভাগে সুইস টেনিস তারকা রজার ফেদেরার অষ্টমবারের ন্যায় চ্যাম্পিয়ন হয়েছেন। ফাইনালে তিনি 6-3, 6-1, 6-4 সেটে হারিয়েছেন ক্রোয়েশিয়ার মার্টিন সিলসকে।
আজকের অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, আর প্রকৌশলীর ভূমিকায় ছিলেন মাইকেল ডুবেনস্কি। যারা এতক্ষণ আমাদের অনুষ্ঠান শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ, আর আগামীকাল আমাদের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে ভয়েস অব আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে বিদায় চাইছি। আহসানুল হক, সবাই নিরাপদে থাকুন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.